শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। এবং আন্তর্জাতিক নারী দিবসে বিশ্ব সমাজে নারীর ভূমিকার স্বীকৃতি জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞ অভিনন্দন জানাচ্ছি ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ থেকে। সবাই আশা করি ভালো আছেন। আমাদের আলোচ্যসূচি যেমন শুনলেন, নারীর অবস্থান দেশে দেশে, কোথাও ভালো কোথাও মন্দ, সব মিলিয়ে কারা কোথায় কেমন আছেন মহিলারা, আজকে তাদের ভাবনা চিন্তা কি, এই নিয়েই আমাদের আলোচনা। আর আজকের আলোচনায় আমাদের সাথে যোগ দিচ্ছেন টেক্সাস থেকে ডক্টর সেলিম আহমেদ। ডক্টর সেলিম আহমেদ, আপনি আছেন লাইনে?
জি, আমি আছি। আসসালামু আলাইকুম,
ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাকা থেকে রয়েছেন সাংবাদিক সুমি খান। সুমি, আপনি আছেন?
আছি।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে অনেক অনেক। আর কলকাতা থেকে যোগ দিচ্ছেন একটি এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান শক্তি বাহিনীর কর্মকর্তা ঋষিকান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আছেন তো লাইনে?
নমস্কার।
নমস্কার, নমস্কার আপনাদের তিনজনকেই এই সময় করে আমাদের সাথে আজকের দিনে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর স্টুডিওতে আমার সঙ্গে এখানে রয়েছেন স্টুডিওতে দুজন, যারা একটু আগেই খবর পড়লেন এবং উপস্থাপন করছেন, যারা সরকার কবিরউদ্দিন এবং তাহেরা কিবরিয়া।
ধন্যবাদ রোকেয়া আপা।
ধন্যবাদ রোকেয়া, আপনাকে অনেক অনেক। এবং যে নারী গর্ভে আমার এই জীবনের সূচনা, সেই নারীদের প্রতি আমার বিনীত সশ্রদ্ধ সালাম অভিনন্দন।
ধন্যবাদ। তো আমরা আলোচনা শুরু করি, আমরা শ্রোতাদের প্রশ্নে যাব। আগে দেখি কে কোথা থেকে ফোন করছেন, কারণ আমি দেখতে পাচ্ছি লাল বাতি জ্বলে উঠেছে আমাদের ওপাশে। যিনি আজকে অনুষ্ঠান প্রযোজনা করছেন তাওহিদুল ইসলাম, সে জানাচ্ছে যে কিছু প্রশ্ন আসতে শুরু করেছে। তো আমরা দেখে নিই কে কোথা থেকে কি জানতে চান। হ্যালো,
হ্যালো,
সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, আমি বাংলাদেশ থেকে নাসরিন ইসলাম বলছি। আমার আমি চিটাগং থাকি, আমি বাংলাদেশ বেতারে আছি, কর্মরত আছি।
আচ্ছা,
তো আপনাদের প্যানেলে আমার একটা প্রশ্ন, একটা বিষয় আমার জানতে ইচ্ছে হচ্ছে। সেটা হচ্ছে, আমরা জানি বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে নারীরা কাজ করছে, নারীরা শীর্ষে অবস্থান করছে, সেটা আমাদের জন্য একটা ভালো দিক, ভালো একটা অর্জন আমাদের। আমি বলবো অনেক দূর আমরা নারীরা এগিয়ে গেছি, উন্নত বিশ্বে যেমন আশেপাশে আমাদের দেশেও আমরা কিন্তু অনেক দূর আমরা এগিয়ে গেছি, নারীদের অবস্থান অনেক দূরে চলে গেছে। কিন্তু একটা জায়গায় একটা লেভেলে আমরা দেখতে পাচ্ছি, যখন থাকি বিভিন্ন গ্রামে গঞ্জে যখন আমরা যাই, আমরা শুনি যে বিভিন্ন ভাবে নারীরা নির্যাতিত হচ্ছে, শিকার হচ্ছে, কিংবা শিশুরা শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, কিংবা বিভিন্ন ভাবে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে বিভিন্ন ভাবে। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে সচেতন নাগরিক হিসাবে যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন, বিভিন্ন উচ্চ পদে যারা রয়েছেন, সচেতন নাগরিক হিসাবে এই যে নির্যাতন শিকার হচ্ছে, সেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি?
নাসরিন ইসলাম, আপনার বক্তব্য এবং প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি এই প্রশ্নটি নিয়ে ডক্টর সেলিনা আহমেদের কাছে প্রথমে আসছি, যে আমরা তো দেখি যারা উচ্চ পদে রয়েছেন, যারা ধনী শ্রেণীর, তাদের মধ্যে একটা মহিলাদের অবস্থান ভিন্ন। সব ক্ষেত্রে যে এটা প্রযোজ্য তা নয়, তারাও নির্যাতনের শিকার হন। তবে বিশেষ একটি ক্ষেত্রে আমরা নিম্ন মধ্যবিত্ত বা একেবারে নিম্ন শ্রেণীর যারা, সেই সব জায়গায় নারীরা নির্যাতিত হচ্ছেন এবং তাদের সেই হয়রানি নির্যাতনের দিকে হয়তো সেইভাবে দৃষ্টি দেওয়া হয় না। তো ডক্টর সেলিনা, এখন আপনি কি বলবেন?
আমি আমি একটু অনেক পিছনের দিকে ফিরে যেয়ে সামনে আসতে চাই।
বলুন।
1905 সালে বেগম রোকেয়া সুলতানার স্বপ্ন লিখেছিলেন। আমরা সেই সুলতানার স্বপ্ন থেকে আমরা 1995 সালে ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্স অন উইমেন ইন বেজিং, সেখানে আমরা যাই। আমরা দেখতে চাই যে বক্তা যিনি প্রশ্ন রেখেছেন তার সব কথাগুলোই সত্য, কিন্তু আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। এবং সেখানে যে আমরা দেখলাম যে আমরা আমাদের পাওয়ার দিক থেকে না পাওয়ার দিকটা অনেক বেশি, সেক্ষেত্রে অনেক কাজ হচ্ছে। এবং অবস্থাপন্ন পরিবারের মহিলাদের একরকম পাওয়ার প্রাপ্তি হয়েছে, অবস্থাপন্ন যারা নয় তাদের পাওয়া প্রাপ্তি কিন্তু অন্যরকম।
তাই
এখন সেই প্রাপ্তির মাপকাঠিটা বিচারের যদি আমরা বসতে যাই, আমাদের উই হ্যাভ লং ওয়ে টু গো। আজকের দিনে যে আমরা সমবেত হয়েছি, আমরা কিন্তু অ্যাচিভমেন্টের পাল্লাটার জন্য নয়, আমাদের আরো কি করণীয় আছে।
হ্যাঁ, সেটাই ভাবতে হচ্ছে। তো আমি ধন্যবাদ আপনাকে। আমি ঋষিকান্তের কাছে যাচ্ছি এই কারণে যে তিনি একজন সমাজ সক্রিয়বাদী কর্মী এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। আপনার বক্তব্য বলুন।
আমি এটা বলতে চাই কি আমাদের এখানে কলকাতা, বাঙ্গাল আর হিন্দুস্তানে প্রচুর মেয়েরা নির্ভয়া কেস হলো 2013, তারপরে থেকে আমাদের প্রচুর কেস পুলিশ স্টেশন আসছে, মহিলারা আর কামিং টু দ্য পুলিশ স্টেশন, ওরা কমপ্লেন করছে, এটা আমরা দেখছি। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা কাজ করেছে কন্যাশ্রী, কন্যাশ্রী সব মেয়েদের যারা যারা 18 এন্ড বিলো সবাইকে স্কুলে ভর্তি করছে, এটা দেখছে সরকার। খুব ভালো হয়েছে দ্যাট সরকার মেয়েদেরকে স্কুল প্রোটেকশন দিচ্ছে, অলসো কম্পেনসেশন দিচ্ছে। তাই জন্যে লট অফ কেসেস যা আছে মহিলারা আর মেয়েরা কমপ্লেন করছে, যারা যারা এনি প্রবলেম ওরা দেখছে।
আচ্ছা, তো আপনি তো অনেক ঘটনা নিয়েই ইয়ে করছেন যে আপনারা কাজ করছেন, যে আপনাদের এটা বেসরকারি প্রতিষ্ঠান এবং মানব পাচার, সেই ক্ষেত্রে নারী পুরুষের ক্ষেত্রে আপনি কি বলবেন, সংখ্যা সংখ্যার দিক থেকে মহিলারাই কি বেশি পাচারের এই শিকার হন?
হ্যাঁ, মহিলারা বেশি হয়ে, খাস করে বাঙ্গালতে প্রচুর মহিলারা পাচার হয়, দিল্লি অ্যান্ড মুম্বাই অলসো বর্ডারিং স্টেট আছে বাংলাদেশ থেকে প্রচুর ট্রাফিকিং হয় আমাদের এখানে। অ্যান্ড ইন টার্মস এখন দেখছি আমরা এটা দেখছি দ্যাট ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রিডিউসড, ওরা রিডিউস করেছে পাচার, কতগুলো পাচারকারীরা ধরা যাচ্ছে।
আর
সিআইডি ওয়েস্ট বেঙ্গল ওরা প্রচুর পাচারকারী 24 পরগনা নর্থ এন্ড সাউথ, এটা দু ডিস্ট্রিক্ট খুব ভালো ওরা পুলিশ পাচারকারীরা কে ধরছে, আর জাজমেন্টও আসছে আমাদের কাছে, 10 ইয়ার্স কনভিকশন হচ্ছে। এখন আমরা দেখছি আসাম হ্যাজ গন মিসিং চিলড্রেন রেট ওখান থেকে প্রচুর হচ্ছে, বাট এখানে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ কাম ইন সেকেন্ড প্লেস অফ মিসিং চিলড্রেন। অ্যান্ড কতগুলো মেয়েরা যারা হারিয়ে গেছিল ওরা এখন পাওয়া যাচ্ছে। আমি এটা বলতে চাই দ্যাট অ্যাটলিস্ট আজকে আমি বলতে চাই দ্যাট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে, আমরা তো জানি ওখান থেকে পাচার হয়, বাট এখন হচ্ছে দ্যাট পুলিশ ইজ গিভিং লট অফ ফোকাস টু পাচারকারীতে ধরতে, আর দিল্লি অলসো ইজ সিরিয়াস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ অলসো সিরিয়াস।
হ্যাঁ, অনেকেই মনে করেন
অর্গানাইজড ক্রাইম,
জি, যে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এইগুলো এই ধরনের ঘটনা রোধ করা অনেকটা সম্ভব হতে পারে। তো সেটা একটা,
হ্যাঁ,
আমি শফিকুর রহমানের কাছ থেকে একটি ইমেল পেয়েছি। শফিকুর রহমান আমাদের ফ্যান ক্লাবের সমন্বয়কারী ছিলেন, তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত ছিলেন, তিনি অস্ট্রেলিয়া থেকে লিখছেন, আমি তার ইমেল থেকে পড়ে শোনাচ্ছি, যে মহিলা নারীদের 1/3, 2/3 তারা মনে করেন অস্ট্রেলিয়াতে এখনো বৈষম্য রয়েছে, নারী পুরুষের বৈষম্য রয়েছে, এবং অস্ট্রেলিয়ায় দেখা যায় যে মাত্র 8% যাদের নিয়ে কাজ মানে জরিপ চালানো হয়েছে তারা মনে করে যে না, পুরুষের সঙ্গে বা ছেলেদের সঙ্গে তাদের সমানভাবে তাদের প্রতি আচরণ করা হয়। এবং উল্লেখযোগ্য দিকগুলো তিনি শফিকুর রহমান যেমন উল্লেখ করেছেন তার ইমেলে, যে 1/3 মনে করে যে না, আমার স্বপ্নের চাকরিটা বা কাজটা পেতে আমার জন্য তেমন সহজ নয় পুরুষের পাশাপাশি, একজন পুরুষ তার যে স্বপ্ন দেখে সেটা যথেষ্ট সহজে অর্জন করতে পারে একজন নারীর তুলনায়। 14% বালিকারা তারা মনে করছে তাদেরকে ঠিক তাদের সমবয়সী ছেলেদের তুলনায় সমান সুযোগ সুবিধা দেয়া হয় না, সেটা 14% মনে করছে তারা পায় সেটা। আর যে জরিপটি থেকে শফিকুর রহমান উল্লেখ করেছেন তাতে বলা হচ্ছে যে আরও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, এবং কোটা ভিত্তিক ব্যবস্থা করা উচিত, তাদের যেখানে চাকরির ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, মেয়েদের সুযোগ সুবিধা দেওয়া হবে, সেটা কোটা ভিত্তিক করলে হয়তো ভালো হয়। এটা ছিল ডক্টর শফিকুর রহমান অস্ট্রেলিয়া থেকে, তিনি লিখেছেন, তিনি অস্ট্রেলিয়ান একাডেমি অফ বিজনেস লিডারশিপের ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ শফিক।
আমি একটু বলতে চাই যে ওনার স্ট্যাটিস্টিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে সারা পৃথিবীতে 1.3 বিলিয়ন মহিলা অ্যাবসলিউটলি পুয়র, এবং 3/4 অফ দি ওয়ার্ল্ড 960 মিলিয়ন আর ইলিটারেট ওমেন, এবং দে আর্ন লেস অন এভারেজ 30-40% লেস দেন মেন দি সেম ওয়ার্ক, সো দে অলসো সাফার ভায়োলেন্স, রেপ, ডোমেস্টিক ভায়োলেন্স, হিউম্যান ট্রাফিকিং, অল দিস।
আচ্ছা, তো আমাদের একটা টেলিফোন আসছে, আমরা নিয়ে নিই। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জামিল, আমি ওয়াশিংটন ডিসি এলাকা থেকে বলছি। শুরুতেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সরাসরি প্রশ্নেই চলে যাই, আমার কথা হচ্ছে যে গত কয়েক দশকে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, যেমন ওয়ামেন এম্পাওয়ারমেন্ট, নারী মুক্তি আন্দোলন, নারী অধিকার এবং সম অধিকারের অনেকটাই হয়তো অর্জন হয়েছে, বাংলাদেশেও অনেকটা অর্জন হয়েছে, কিন্তু এই অর্জনের পিছনে আমার মনে হয় আরো অনেক কিছুই বাকি আছে। নারীদের স্বাধীনতার অর্জনের বাধা হিসেবে যে ফ্যাক্টরগুলি কাজ করে, তার মধ্যে একটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে আমাদের, একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়িতে, তার স্বামীর পাশাপাশি সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়ায় শাশুড়ি এবং ননদ, তাকে ঘরে আটকে রাখার জন্য বা তাকে বাইরে যেতে দেয় না, লেখাপড়া করতে দেয় না, কিংবা এমনও হয় যে যদি কোনো ব্যবসার সুযোগ আসে সেটা তো প্রশ্নই ওঠে না। তো এটাই আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র, প্রায় 80% লোক যেখানে থাকে। কিন্তু এই যে শাশুড়ি ননদ ফ্যাক্টর, যা কিনা নারী হয়ে নারীর জন্য নারীর উন্নতির বাধার সৃষ্টি করছে, সেই বাধাটার জন্য কেউ তেমন কোনো কথা বলে না, কেউ সোচ্চার না, বা এই মানসিকতার পরিবর্তনের জন্য যে একটা সামাজিক আন্দোলন আনতে হবে সে ব্যাপারে কিন্তু তেমন কিছু চিন্তা কেউ করে না। তা আজকের প্যানেলের কাছে আমার প্রশ্নটা এখানে যে নারী হয়ে নারীকে বাধা দেওয়ার যে ফ্যাক্টরটা আপনারা কিভাবে দেখছেন এবং আপনাদের মতামতটা।
ধন্যবাদ জামিল, মোহাম্মদ জামিল। আমি সুমি খানের কাছে যাচ্ছি, সুমি আপনি এটা জবাব দেবেন।
অনেক ধন্যবাদ জামিল ভাইকে, ধন্যবাদ এই প্রশ্ন করবার জন্য, এবং যারা প্যানেলে আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, এবং যারা শ্রোতা যারা শুনছেন তাদের প্রতি আমার সালাম শুভেচ্ছা। আমি এই জায়গাতে আমার আপত্তি আছে, কারণ জামিল ভাইয়ের বক্তব্যের একটা অংশ আমার আপত্তি, ওনার অভিযোগের খণ্ডিত অংশ সত্য, পুরোপুরি সত্য না, এই অর্থে যে একজন নারী নারীর বিরুদ্ধে যাচ্ছে, একজন নারী নারী বটে, সবার আগে তো সে মানুষ, তিনি একজন মানুষ, এবং মানবিক গুণ তার যেমন আছে, মানবিক দোষও তার মধ্যে আছে। যখন তিনি কোনো কিছু একটা নেগেটিভ অর্থে দেখছেন, যখন তিনি নেতিবাচক দিক একটা জিনিস দেখছেন, তখন তিনি মানুষ হিসেবে দেখছেন, যখন তিনি শাশুড়ি অথবা যখন তিনি পুত্রবধূ, তখন তিনি কি শাশুড়ি একজন নারী হিসেবে তার পুত্রবধূ নারী তাকে মানবিক দিক ওইভাবে উনি প্রায়োরিটি দিচ্ছেন, নাকি তিনি প্রথম মানুষ হিসেবে দেখছেন? এক্ষেত্রে আমাদেরকে বেসিক, আমি আমি আমাকে ওইভাবে দাবি করব না যে আমি কোনো কোনো মনে বীজ কিছু অথবা মানুষের মানবিক দিক দিয়ে খুব বেশি বুঝেছি বা আচরণ বুঝি, তা নই, আমি কোনো বিশেষজ্ঞ নই, তবে সাধারণ একজন খুব ক্ষুদ্র একজন সংবাদকর্মী হিসেবে আমার অবজারভেশন বা একটা মানুষ হিসেবে আমার অবজারভেশন আমি এখানে জাস্ট একটু ব্যাখ্যা করছি, কারণ আমি যে পরিবারে বেড়ে উঠেছি, আমার বাবা মা এবং আমার পরিবেশ পারিপার্শ্বিকতা আমাকে যা যা মানে শিখিয়েছে, এবং আমি সাংগঠনিক ভাবে কাজ করে মানুষের কাছে গিয়ে যেভাবে আমি দেখেছি, আমি এতটুকু বুঝি যে একজন শাশুড়ি প্রথমত উনি তার আধিপত্যের জায়গা থেকে তিনি চিন্তা করেন তার পুত্রবধূ কোন জায়গাতে তাকে আঘাত করছে, তাকে হচ্ছে গিয়ে যখন কোনো কিছু ভালোবেসে কোনো কিছু তাকে অফার করছে, সেটা সেটা নেবার ক্ষেত্রেও উনি কতটা ভাবছেন যে সেটা উনি নেবেন কি নেবেন না, অথবা কতটা উনি ইনোসেন্টলি সব উনি
তার
মানবিক দোষের দিকটা আপনি হয়তো বিবেচনা করতে পারছেন, তারা উচিত বলেই আমার মনে হয়, যতটা নারী হিসেবে তিনি তার পুত্রবধূকে অথবা পুত্রবধূর শাশুড়িকে একটা হচ্ছে কি নেতিবাচক দিকে দেখছেন।
আমরা এবার একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে পরবর্তী শ্রোতার কাছে যাচ্ছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
টেলিফোন আসছে, আমার মনে হয় যে এটা আগে নিয়ে নেওয়া উচিত। একটি টেলিফোন, তাওহিদুল ইসলাম টেলিফোন লাইনটা দেবেন একটু। হ্যাঁ, হ্যালো, হ্যালো, দীপঙ্কর দত্ত বলছেন?
হ্যালো, হ্যাঁ বলছি।
আপনি কলকাতায় তো আছেন তাই না?
হ্যাঁ, কলকাতায় আছি।
তো ভাই, আপনার বক্তব্য এবং প্রশ্ন কি? আজকে তো আপনি জানেন যে আমরা দেশে দেশে নারীর অবস্থান নিয়ে আলোচনা করছি।
আমার একটাই জানার ইচ্ছে যে মানে প্রত্যেক বছরই একটা প্রোগ্রাম হয় বা প্রত্যেক বছরই সারা পৃথিবীব্যাপী এগুলো সেলিব্রেশন হয় উইথ প্রোগ্রামস এন্ড অল। তা আমার যেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে, মেইন অবস্ট্রাকশন ফর ইকুয়ালিটি অফ ওমেন, এটা কি আইসোলেট করা গেছে? এবং যদি করা গিয়ে থাকে, হোয়াট আর দ্য স্টেপস টু রিমুভ দেম? মানে একটা রিমুভ, একটা বিকজ ভিজিবল স্টেপস কি কি নেওয়া হয়েছে বা আপনারা মনে করেন টু রিমুভ সাচ অবস্ট্রাকশন? তাহলে তো ওমেন লিবারেশন ইকুয়ালিটি আসবে। আর এই অবস্ট্রাকশন কি মেইনলি ডিউ টু প্যাট্রিয়ার্কাল টেন্ডেন্সি বা সাম রিলিজিয়াস ইয়ে মেন্টালিটি, মানে হোয়াট এভার দ্যাট ইস, এই ব্যাপারে একটু আমাকে একটু বলুন।
আচ্ছা দীপঙ্কর দত্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ডক্টর সালিন আহমেদের কাছে যাচ্ছি।
আমি যেটুকু বুঝতে পারি যে যেমন 1995 এর ফোর্থ উইমেন্স কনফারেন্স অনেক ক্ষেত্রে ওনার যে প্রশ্নটা ধাপে ধাপে এগিয়ে আসছে, কিন্তু এখনো সঠিক মাত্রায় যে আমরা আমাদের গোলে পৌঁছতে পেরেছি কিনা তা নয়।
দীপঙ্কর দত্তের প্রশ্ন ছিল,
কিন্তু একটা মানে বিরাট র্যালি হচ্ছে এখানে আমেরিকা। হ্যাঁ, কারণ এখানে দেখা যাচ্ছে যে 87% অফ এলিমেন্টারি স্কুল টিচার্স 2014 এর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী তারা সব মহিলা, এবং তারা একটা স্ট্রাইক করেছে যে আজকে সমস্ত
কর্মবিরতি,
হ্যাঁ যাবে না,
ডে উইদাউট এ ওম্যান,
ডে উইদাউট এ ওম্যান। তো এখন সবচেয়ে বড় কথা কি, আমরা আইন আইন করতে পারি, আইন করে সব সিভিল রাইটস আমরা মুভমেন্ট করতে পারি, কিন্তু আমরা মাইন্ডসেট কি চেঞ্জ করতে পারি? এবং মাইন্ডসেট করার পক্ষে কিন্তু ম্যান ওমেন
উভয়কে মিলে করতে হবে।
হ্যাঁ, তখন আমাদের আসবে যে উইমেন্স রাইটস আর হিউম্যান রাইটস,
সেটাই বলা হয়েছিল বেজিং সম্মেলনে,
কনফারেন্সে। আই ওয়েন দেয়ার, আই ওয়াজ দেয়ার, এন্ড সো আই টেক গ্রেট প্রাইড, বাট দেন দ্য প্রোগ্রেস ইটস কামিং স্লোলি, বাট এগেইন অ্যাজ আই সেড দ্যাট আমাদের আইন করতে পারি আমরা, কিন্তু আমাদের মানুষের মাইন্ডসেট করার জন্য শিক্ষার প্রয়োজন।
হ্যাঁ,
শিক্ষা কিন্তু ম্যান এন্ড ওমেন ইকুয়ালি,
না সেটা তো বটেই, কারণ নারীর অধিকার মানবাধিকার এই কথাটি যদি সুপ্রতিষ্ঠিত করতে হয় তাহলে নারী পুরুষ মিলেই করতে হবে।
তার ছেলের বউর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, তখন আসবে শাশুড়ির সৃষ্টি, পুত্রবধূর সৃষ্টি, এটা হলো ইন্টারজেনারেশনাল ম্যাটার।
হ্যাঁ, তো দীপঙ্কর দত্ত আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন কি? হ্যালো,
স্টিল ট্রাইং, দ্যাটস এইটুকুই।
আচ্ছা ঠিক আছে,
আমার আমি একটু কি বলতে পারি এখানে?
আচ্ছা সুমি, আপনি বলতে চাইছেন, বলুন।
আমি একটা জিনিস বলতে চাইছিলাম আর কি, দীপঙ্কর দা যেটা বলছেন সেই প্রশ্নে, এবং এটা এটার পরিপ্রেক্ষিতে সেলিনাপার কথা সূচি ধরেই আমি বলছিলাম যে ইকুইলিটি এবং ইকুইটি দুটাই হচ্ছে গিয়ে নারীর প্রতি যে এটা, সেটা আমরা কিন্তু সমাজের আদিবাসী সমাজে কিন্তু ওই জিনিসটা অনেক বেশি আছে। তার মানে ওরা শিক্ষার সুযোগও পায় নাই, শিক্ষার অধিকারও পায়নি, কিন্তু ওদের দেশে, ওদের সমাজে, ওদের পরিবেশে কিন্তু তারা নারী পুরুষ কিন্তু সমানভাবে দেখছে, এবং অনেক ক্ষেত্রে নারীর অধিকারটা যেহেতু মাতৃতান্ত্রিক সমাজ, মাতৃতান্ত্রিক পরিবার, এখন আমরা যত শিক্ষা, যত বেশি উচ্চ শিক্ষিত হচ্ছে, যত বেশি সমানভাবে তারা পড়ালেখা করতে সমানভাবে সুযোগ পাচ্ছে, কিন্তু চিন্তা চেতনার জায়গার দিক থেকে কিন্তু অনেক বেশি সংকীর্ণতা আমরা দেখতে পাচ্ছি। এবং দীপঙ্করদা এক্ষেত্রে হচ্ছে কি অবস্ট্রাকশন বলতে যেটা বুঝাচ্ছেন, এখানে বোধ হয় অবস্ট্রাকশন আরেকটু স্পেসিফাইও করারও দরকার আছে, যে কারণ ইকুয়ালিটি হতে গিয়ে একই জায়গায় চাকরি করছে, একই পদ পাচ্ছে। আমাদের স্পিকার, আমাদের হচ্ছে গিয়ে প্রথম স্পিকার নারী, তিনি তাকে যদি এক্সাম্পল হিসেবে ধরা হয় তাহলে কি আমরা ইকুয়ালিটির জায়গা, অবস্ট্রাকশনের জায়গা থেকে কি আমরা মুক্ত হয়েছি কিনা? আমাদের প্রধানমন্ত্রী, আমাদের 8 জন মিনিস্টার যদি নারী হয়, আমাদের হচ্ছে যে মন্ত্রী পরিষদের, এক্ষেত্রে আমরা কি ইকুইটির জায়গাটাকে কি আমরা ওভারকাম করে এসছি কিনা? এই দৃষ্টিকোণ গুলোরও একটা ব্যাপার আছে, কোন দিকটা কতটা ওভারকাম করেছি এবং কোন জায়গাটা আমাদের আর ওভারকাম করার ক্ষেত্রে আমরা কোন জায়গাটা বাধা আছে
সেটাই এখানে
আমি আমি এটা আমি আমি এটা বলবো দ্যাট ইকুয়ালিটি উইল কাম অনলি ওয়েন গার্লস আর গেটিং গোয়িং টু স্কুল, যবে ওরা স্কুল যাবে তারপরে ইকুয়ালিটি, ইউনো দে উইল কাম টু নো দ্যাট বেসিক
রাইট।
যেমন আমরা নিজেরা মনে করি যে অনেক মনে করে যে দক্ষিণ এশিয়ায় কিন্তু সুযোগ সুবিধা কম এবং তারা তেমন উন্নত নয় অনেক ক্ষেত্রে,
এবং
কিন্তু না আমরা আমাদের এখানে, হ্যাঁ সুমি খান, এখানে কিন্তু আমি আরেকটি প্রশ্ন আসতে চাই যে আমরা বিশ্বের উন্নততম দেশ, ধনী দেশ এবং সমৃদ্ধ দেশগুলোতে বসেও দেখেছি, যেমন একটু আগে অস্ট্রেলিয়া থেকে ডক্টর শফিকুর রহমান তার পরিসংখ্যান তুলে ধরলেন, আমেরিকাতে বসে আমরা দেখেছি নারীর ভোটাধিকার পেয়েছে 1920 সাল থেকে, অথচ ভারত বাংলাদেশের মতো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গেই মহিলা পুরুষ পাশাপাশি ভোট দিয়ে এসেছে। সুতরাং দেশের মানে কোন পর্যায়ে আছে, ধনী না দরিদ্র দেশ, আর শিক্ষার ক্ষেত্রে কতটুকু উন্নত, উন্নয়নের ক্ষেত্রে কত পথ পেরিয়ে এসেছে, সবকিছু বিচার বিবেচনা না করেও কিন্তু, বিচার বিবেচনা করেও বলা যায় যে অনেক সমৃদ্ধ দেশেও কিন্তু তারা পিছিয়ে রয়েছে। আমার মনে হয় ডক্টর সেলিনা আহমেদ একমত হবে,
এবার আমরা একজন মহিলাকে আমরা প্রেসিডেন্ট বানাতে পারিনি, সেটা আমাদের
দুঃখ।
বড় কথা যে দেশ এখনো তৈরি নয়।
যাই হোক, আমি এরপরে আরেকটি ডক্টর শাহিনুর আলম, তিনি লিখছেন বরচাপড়া আলতাফনগর বগুড়া থেকে, এবং তিনি লিখেছেন একটি কবিতার মানে পঙ্ক্তিতেই তিনি লিখছেন, ওগো নারী শ্রেষ্ঠ তুমি, গোলাপে গঠিত যেন ভিতর ও বাহির, মাঝে মাঝে সবিস্ময়ে তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া আর কিছু নয়। নারী দিবসে সকল মহিষী নারীর প্রতি রইল শত সহস্র শ্রদ্ধা ও ভালোবাসা। অমর হোক নারী দিবস, সার্থক ও মসৃণ হোক নারীর পথ চলা। ভাই আপনার শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ ডাক্তার শাহিনুর আলম, আর সুন্দরভাবে আপনি আপনার মনের কথা ব্যক্ত করেছেন, সুন্দরভাবে অভিনন্দন জানিয়েছেন আপনাকে, এবং যারাই এই ধরনের মনোভাব পোষণ করেন সবার প্রতি আমাদেরও শ্রদ্ধা রইল। তো আমরা এবার পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব, দেখি আবার ফোন বাজছে।
আমার নাম তাহমিনা সজিব, আমি একজন সঙ্গীত শিল্পী, এটুকুই আমার পরিচয়, উত্তর আমেরিকাতে আমি থাকি। বিশ্ব নারী দিবসে আমার বলবার যে বিষয়টি, সেটা আমি আসলে বাংলাদেশের নারীদেরকে উল্লেখ করে বলবো। বাংলাদেশের নারীরা যা বুঝতে পারবে যে তারা অত্যাচারিত বা নিপীড়িত বা নিগৃহীত, তখন তারা নিজেরাই যদি তাদের অত্যাচারের পথটাকে বন্ধ করবার জন্য উদ্যোগী না হয়, তাহলে আসলে কারো পক্ষে সম্ভব না তাদেরকে সেই নিপীড়ন থেকে রক্ষা করা। সবচেয়ে প্রথম বাঙালি মেয়েদের যেটা করতে হবে, গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতেই মেয়েদেরকে প্রথম তাদের শিক্ষাটা সম্পন্ন করতে হবে, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারলে সবচেয়ে ভালো, আর তারপরে তার কাজ হবে নিজের পায়ে দাঁড়ানো, যেন বিবাহের পর স্বামীর কাছে তাকে হাত পাততে না হয়, যেন সে নিজেই সংসারেও কন্ট্রিবিউশন রাখতে পারে, নিজেকে সম্পূর্ণ স্বাবলম্বী করি, তারপর অবলা বা দুর্বল এরকম ভাববার কোন কারণ যেন না ঘটে, তাহলেই হয়তো নারীর উপরে বা নারী অবলা এই শব্দটাও মুছে যাবে। কারো পক্ষেই সম্ভব না সেই সমস্যার সমাধান করা, নারী নিজে যদি উদ্যোগী হয়ে সেই সমস্যার সমাধান না করে, তাহলে নারী কখনোই তার এই অসহায় অবস্থা থেকে পরিত্রাণ পাবে না।
হ্যাঁ,
এটাই আমার মনে হয় সবসময়।
এটাই তো আপনার বক্তব্য, ঠিক আছে। যেমন আপনি মনে করলেন যে স্বনির্ভর হওয়া উচিত, এবং অনেকেই বলে থাকেন, আমরা সব জায়গাতেই শুনছি আজকাল, যে আপনাকে অধিকার কেউ ছেড়ে দেবে না, অন্যদের কাছ থেকে অধিকার নিজের আদায় করে নিতে হলে নিজেকেই এগিয়ে যেতে হবে, এবং সেটাই অবশ্যই করণীয়। অবলা হয়ে বসে থাকলে, কেউ বলল যে স্বাবলম্বী নয়, স্বনির্ভর নয়, সেইভাবে চলা সম্ভব নয়। ঋষিকান্ত, আপনি তো নারীদের নিয়ে কাজ করছেন বহু ক্ষেত্রে, তো তাদের মধ্যে এই মনোভাবটা কি দেখতে পান? তারা কি নিজেদের অধিকার আদায় করে নেওয়ার জন্য মানে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে আসছেন বলে আপনার মনে হয়?
হ্যাঁ, এখন তো আমরা দেখছি যে প্রচুর মেয়েরা, প্রচুর মহিলারা ওরা এগিয়ে আসছেন। দে আর রেজিং দেয়ার ভয়েস, ব্রেকিং দ্য সাইলেন্স, গোয়িং টু দ্য পুলিশ স্টেশন, যদি যদি ডোমেস্টিক ভায়োলেন্স ফেস করছে ওরা যাচ্ছে, কমপ্লেন দিচ্ছে, এফআইআর করছে। অ্যাটলিস্ট দ্যাট সাইলেন্স হ্যাজ বিন ব্রোকেন আফটার 2013, স্পেশালি ইন ইন্ডিয়া, অ্যান্ড এটা আমরা দেখছি। And এখন we have to go a long way, but we have already started that.
হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি যেটা বলতে চাই, যে অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়, গ্রামে গঞ্জে শুধু নয়, শহরেও, মফস্বল শহরেও দেখা যায়, শিক্ষার ক্ষেত্রে সুযোগটা মেয়েরা তেমন পায় না। সেটা ভারত বলুন, বাংলাদেশ বলুন, এবং দক্ষিণ এশিয়ার অনেক জায়গাতেই, অনেক ক্ষেত্রে হয়তো যুদ্ধ বিগ্রহ এবং সামাজিক পরিবেশের কারণে অনুন্নত এলাকাগুলোতে, আদিবাসীদের এলাকায় অনেক সময়, সুমিখান যেমন আদিবাসীদের কথা বললেন, কিন্তু অনেক জায়গায় সুযোগ সুবিধার কারণে মেয়েরা পিছিয়ে থাকছে। কিন্তু আবার সেই মেয়েরাই যদি এগিয়ে আসে সদর্পে, যে না, আমাদের এই অধিকারটা পেতে হবে, সেইটা করার সুযোগ যেমন সমাজ করে দিতে পারছে না, আবার তারা যদি বলিষ্ঠভাবে এগিয়ে আসে, প্রতিবাদ নিয়ে এগিয়ে আসে, সোচ্চার হয় নিজের দাবি সম্পর্কে, নিজের অধিকার সম্পর্কে, তাহলে হয়তো সম্ভব হতে পারে।
আমি এটা ভাবি দ্যাট মোর এন্ড মোর মেন শুড কাম ফরওয়ার্ড, ওদেরকে জয়েন করতে হবে মহিলার অধিকার সঙ্গে, এন্ড সবাই মেন এন্ড উইমেন শুড কাম টুগেদার টু রেজ দ্য ইস্যু।
আচ্ছা, আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে আবার ফিরে আসছি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
আপনারা সরাসরি আমাদের কাছে এই মুহূর্তে টেলিফোনও করতে পারেন, টেলিফোন নাম্বার 2026193062, এই নম্বরে ফোন করে সরাসরি প্রশ্ন করতে পারেন। আমরা অন্য প্রশ্নে যাওয়ার আগে আমি আরেকবার ডক্টর সেলিনা আহমেদের কাছে আসছি, যে যুক্তরাষ্ট্রে কিছুদিন আগেই মিলিয়ন ওমেন মার্চ হয়ে গেল, এবং তারপরে আজকেও প্রতিবাদ যেটা চলছে, যে কর্মবিরতি পালন করবেন মহিলারা সেই ইয়েতে, তো ইদানিংকালে মহিলারা সোচ্চার হচ্ছেন অনেক বিষয় নিয়ে, তারা বাইরে আসছেন এবং বিভিন্নভাবে তাদের মত প্রকাশ করছেন, তা সত্ত্বেও কিন্তু যুক্তরাষ্ট্র কংগ্রেসে সেই অনুপাতে মহিলাদের সংখ্যা সমান পর্যায়ে নেই, এবং জনসংখ্যার ভিত্তিতেও মহিলারা অনেক জায়গায় এগিয়ে এলেও ঠিক গ্লাস সিলিংটা যেটা বলা হয় ভেঙে ফেলতে পারছে না অনেক ক্ষেত্রে, কেন?
এখানে কয়েকটা দিক আছে। এখানে যেমন আমার মনে হয় মানুষের একটা সলভেন্সি রয়ে গেছে, তখন মানুষের যে প্রয়োজনের তাগিদটা কম, কিন্তু একটা স্টেজে এসে দেখা গেছে যে না, কিছু মহিলারা তারা তাদের সলভেন্সি থাকলে পরেও তারা চায় যে রাজনৈতিক ক্ষেত্র বলেন, শিক্ষা ক্ষেত্র বলেন, বা ইভেন আর্মিতে বলেন, মেরিনে বলেন, তারা তাদের সমদক্ষতা দেখাতে চায়, এবং সেটা ধাপে ধাপে আসছে। তবে এত বড় একটা দেশ হিসাবে সেটা সত্যি দুঃখজনক যে কিছুটা
পিছিয়ে,
কিন্তু আমার ওই আগের বক্তব্যটা, আমরা পারিনি আজও একজন মহিলাকে প্রেসিডেন্ট বানাতে,
আসলে তাই। কিন্তু আমাদের মানে আমরা যে দেশ থেকে এসেছি এখানে, মানে ভারতবর্ষ থেকে, সেখানে আমরা ঝাঁসির রানী দেখেছি, রিজিয়া সুলতানাকে দেখেছি, বেগম রোকেয়াকে দেখেছি, সুফিয়া কামালকে দেখেছি, আমাদের পাশাপাশি আমরা যখন ছোট ছিলাম তখন তাঁদের দেখেছি, তাঁদের দেখে শিখেছি, অথচ এদেশে অনেকেই আছেন, হ্যারিয়েট টাবম্যান থেকে নিয়ে এই সদ্য হিলারি ক্লিন্টন পর্যন্ত যে আমরা এসেছি, সবকিছু সব ক্ষেত্রে আছে। কিন্তু সরকার কবিরুদ্দিন এই মুহূর্তে স্টুডিওতে এলেন, আমার তার কাছে প্রশ্ন আছে যে তিনি তো দীর্ঘদিন এইখানে, এই দেশে প্রায় 3 দশক বাস করছেন, তার দৃষ্টিতে এখানে নারী সমাজের উন্নতির ক্ষেত্রে তিনি কি ভেদাভেদ তার দৃষ্টি আকর্ষণ করেছে?
ভেদাভেদ তো আমি একেবারেই মানি না, আমি শুনতেই রাজি নই কথাটা। আমার আমার কথা হলো যে আমি চোখ খুলে প্রথম এই পৃথিবীতে যাকে দেখেছিলাম তিনি আমার মা নারী, এবং আমি যখনই কোনো নারীর দিকে, যখনই কোনো রমণীর দিকে, যখনই কোনো মহিলার দিকে তাকাই আমি আমার মাকে দেখতে পাই। সে নারী আমার স্ত্রী হতে পারেন, আমার কন্যা হতে পারেন, আমার ভগ্নী হতে পারেন, অথবা আমার সহকর্মী কোনো নারী হতে পারেন। তো আমি তো নারী পরিবেষ্টিত হয়েই রয়েছি। আমি আমার প্রথম নারীর উষ্ণতা উপলব্ধি করেছিলাম অঙ্কুরোদ্গম অবস্থায়, যখন আমি ভ্রূণ অবস্থায় ছিলাম, এবং তারপর থেকে তো নারী আমার চারপাশে রয়েছেন এবং থাকবেন আমার সারাটি জীবন জুড়ে। নারী, আমি তো নারীময়।
যাই হোক, ধন্যবাদ করবে। তাহেরা এখানে বসে রয়েছেন। তাহেরা আপনি, হ্যাঁ ধন্যবাদ ঋষিকান্ত, আপনারা শুনছেন। আমাদের আরেক সহকর্মী এখানে আছেন স্টুডিওতে, তাহেরা, তাহেরা কিবরিয়া। তো আজকে তার অনুভূতিটা কি আমি সংক্ষেপে জানতে চাচ্ছি।
রোকেয়াপা, আজকের অনুভূতিটা আসলে পুরো অনুষ্ঠানটাই আমি বসে বসে খুব মন দিয়ে শুনছিলাম, বিশেষ করে বাংলাদেশের বা দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে যেই প্রশ্নগুলি এসেছে, যে আমাদের অনেকেই, অনেক শ্রোতাই বলেছেন যে সেভাবে ক্ষমতায়ন হয়নি নারীর। কিন্তু একটা জিনিস আমার, অন্তত আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি যে নারীকে এগিয়ে আসতে হবে, সেটা একদম সত্যি কথা। এবং নারীদের যে এগিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে একটা জিনিস আমি দেখেছি, যে যখন থেকে ক্ষুদ্র ঋণ প্রকল্প গ্রামীণ ব্যাংক দিয়েছে, নারীদের হাতে একটা মুঠোফোন যখন এসছে এবং কিছু অর্থ নিয়ে গ্রামের মহিলারা যখন একটা ছোট স্বাবলম্বী হয়েছে, তখন কিন্তু তাদের ভূমিকা পাল্টে গেছে। তৈরি পোশাক শিল্পে আমি আসছিলাম বলতে,
শ্রমিক হচ্ছে নারী,
এবং নারীরা প্রথমেই শিখেছে তাদের নিজেদের শ্রদ্ধা করা, নিজেদের ওপরে আত্মবিশ্বাসটা আনা। এই যে এই শ্রেণীর নারীরা কিন্তু এগিয়ে এসছে এবং এদেরকে আরো ক্ষমতায়ন করতে
হবে, স্বনির্ভর হতে হবে, সেটাই হচ্ছে মূল কথা।
তাহেরা, আপনি যেটা বললেন আমি একদম পুরোপুরি আপনার সঙ্গে একমত। তবে সেই সঙ্গে আমি এটাও বলবো যে নারীরা অনেক দূর এগিয়ে এসেছেন, বাংলাদেশের দিকে তাকান,
সেটাই আমি বলছিলাম,
যে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে
দুই দশক ধরে,
এখন আমরা ওই পর্যায়ে পৌঁছে গিয়েছি যেখানে স্বীকৃতির প্রয়োজন, স্বীকৃতি দিতে হবে যে নারী পুরুষে কোনো ভেদাভেদ আমরা করব না।
এবং আরেকটা জিনিস, যে ক্ষমতায়নটা হচ্ছে এটা যেন অব্যাহত থাকে, সেটার দিকে জোরদার একটা।
আমরা এবার আবার টেলিফোন বাজছে, তো আমরা শ্রোতা নিশ্চয় কেউ করছেন, আমরা ফোন নিয়ে নিই।
আমি পেনসিলভেনিয়া থেকে নার্গিজান সীমা বলছি।
বলুন,
আমার প্রশ্নটা হচ্ছে যে এশিয়ার তিনটি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে মহিলারা দেশের নেত্রী আবার বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, কিন্তু এই তিনটি দেশে নারীর বিরুদ্ধে সহিংসতা ঘটেই যাচ্ছে, মেয়েদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নির্যাতন হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশে মেয়েদের কবে ক্ষমতায়ন হবে? ধন্যবাদ।
ধন্যবাদ নার্গিজান। আমি আবার ফিরে আসছি, প্রথমে আমি আসছি সুমির কাছে। সুমি খান,
হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের আমাদের শ্রদ্ধা রোকেয়াপা। অ্যাকচুয়ালি হচ্ছে যে নারীর বিরুদ্ধে যে সহিংসতার জায়গাটা, এটা আমরা, আপনি যেটা বলেছেন নার্গিস জাহান, এই এই দৃষ্টান্ত আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে একটা জিনিস আমরা মানে খুবই হতাশার সঙ্গে দেখতে পাচ্ছি, যে যত বেশি উন্নত হচ্ছে, যত বেশি উচ্চ শিক্ষিত হচ্ছে, তত বেশি যেন সহিংসতা কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। এবং এই জায়গায় একদম আমরা আমরা শুরুর দিকে একটা জিনিস আমরা শুনছিলাম, যে আমাদের হচ্ছে গিয়ে ঋষিকান্ত দা যেটা বলছিলেন যে পুলিশ কেসের কথা, এই এক্সাম্পলটা আমি ইন্ডিয়ার কিছু এক্সাম্পল আমি নিজেও দেখেছি, যে আমি আমি বেশ কিছু স্টেটে দেখেছি এবং আমি ত্রিপুরাতেও দেখেছি, ওখানে নারী কর্মকর্তা দেওয়া হচ্ছে থানাগুলোতে, পুলিশ কর্মকর্তাগুলোতে, যাতে কোনো নারী তার নির্যাতনের তথ্য নির্বিঘ্নে তার নির্ভয়ে দিতে পারে, মানে তাকে যেন কোনো সে হচ্ছে গিয়ে কোনো লজ্জা না পায় কোনো পুরুষের সামনে,
যেন নারী
কর্মকর্তা থাকে। আমাদের দেশেও একই জিনিসটা এখন কিছু কিছু ক্ষেত্রে এগুচ্ছে, কিন্তু আমরা পেনসিলভেনিয়া বা যেসব দেশের উন্নত দেশগুলোর কথা বলছি, ওখানে অনেক পুলিশ নারী কর্মকর্তা আছে, বা পুলিশের সঙ্গে যে মেয়েরা যে লজ্জা পাচ্ছে সেটাও না, অথচ সহিংসতা বাড়ছে, মানে কি যে কেস গুলো হচ্ছে সে কেস গুলো হয়তো প্রপারলি ফাইল হচ্ছে না বা প্রপারলি তারা হচ্ছে যে পানিশমেন্ট পাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে 20-25 বছরও ওখানেও আমেরিকাতেও অনেকগুলো কেস কিন্তু 15-20 বছর, আমরা কয়েকদিন আগে একটা কেস দেখেছি 15-20 বছর পরে অপরাধী শনাক্ত হয়েছে এবং তার হচ্ছে যে শাস্তি হচ্ছে। আমাদের দেশেও এরকম হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি সহিংসতার শাস্তি গুলো যদি দ্রুত বিচার আইনে যদি সঙ্গে সঙ্গে যদি শাস্তি দেওয়ার কোন আইন যদি কার্যকর করা যায়, জাতিসংঘ থেকেও এরকম একটা প্রস্তাব হয়েছিল, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা বোধ হয় সবচেয়ে কার্যকর উপায় হতে পারে নারীর বিরুদ্ধে সহিংসতাকে অন্তত পক্ষে কিছু ঠেকানো যাবে।
আচ্ছা,
আমি একটা কিছু বলতে পারি, আরেকটা দিক আমাদের দেখা উচিত। আমাদের পৃথিবীতে আমাদের পপুলেশন বেড়েছে, সেই অনুযায়ী শিক্ষা, সুস্থতা, হেলথ কেয়ার, নারিশমেন্ট এবং ল এনফোর্সমেন্ট সবকিছুর কিন্তু
সুযোগ
ভাবে এগোয়নি। সেটা কিন্তু আরেকটা দিক আমাদের ভাবতে হবে, যেন মানে আমাদের পপুলেশন গ্রোথের সাথে সাথে আমাদের নিড বেড়েছে, ইনসিডেন্ট বেড়েছে, কিন্তু আমাদেরকে সেটাকে মোকাবেলা করার মতো জনগণ বা আমাদের প্রশাসন
সেই পরিষেবা ব্যবস্থা এবং সুযোগ সুবিধা সেইভাবে পাচ্ছেন না, হ্যাঁ তৈরি হয়নি। তো আমি শক্তি বাহিনীর কর্মকর্তা ঋষিকান্তর কাছে আসছি। ভারত বিশাল একটি দেশ, জনসংখ্যা 1 বিলিয়নের বেশি এবং সেইখানে মহিলারা জনসংখ্যার অর্ধেক। তারা অনেক মানে আমি দেখেছি সেই দূর রাজস্থানে গিয়ে যে পানি তুলে নিয়ে যাচ্ছে দূর দূরান্ত, মাইলের পর মাইল পথ পেরিয়ে খেতে খামারে কাজ করছেন। আবার ঠিক কলকাতায় বসে দেখা যাচ্ছে যে অফিসে বাসে ঝুলতে ঝুলতে মহিলারা প্রায় যাচ্ছেন এবং অফিসে পাশাপাশি বসে একদম কেরানির কাজে নিয়োজিত। তো ছোট বড় সবকিছু, আবার সেই দেশেই প্রধানমন্ত্রী এবং অন্যান্য উচ্চ পদে নারীরা বসে আছেন। সবকিছু মিলিয়ে আপনি এই মুহূর্তে ভারতে আপনি একজন এনজিওর কর্মকর্তা হিসেবে যা দেখছেন মহিলাদের অবস্থা বলবেন কি সংক্ষেপে?
দেখো, ইন্ডিয়া তো প্রচুর বড় বড় দেশ আছে। রাজস্থান হ্যাজ এ ডিফারেন্ট ডাইমেনশন, বাঙ্গাল হ্যাজ এ ডিফারেন্ট ডাইমেনশন, আসাম হ্যাজ এ ডিফারেন্ট ডাইমেনশন। বাট ইফ ইউ সি ইন টোটালিটি, যদি আমি ইন টোটালিটি দেখবো, আমি দেখবো প্রচুর ওয়ার্ক ফোর্স উইমেন আছে। ইভেন ইন রাজস্থান এটা যা আছে, লম্বা লম্বা দূর যাচ্ছে ওরা জল নিতে, এটা এখন ডাউন হয়েছে, এখন ওদের ভিলেজে জল এসে গেছে, সিস্টেমস হ্যাভ কাম ইন টু দেয়ার ভিলেজেস। আমি আমার আবার বলবো দ্যাট ইট উইল হ্যাভ টু টেক আ লং টাইম, ইউ নো, ইন রিচিং আউট দ্য গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যা আছে, দ্যাট হ্যাজ টু রিচ ইমিডিয়েটলি। Why should women go and take water far off around 5-6 kilometers?
হ্যাঁ, সেটা কিন্তু আফ্রিকাও আমরা দেখেছি, আফ্রিকা মহাদেশেও এই একই ঘটনা, একই দৃশ্য চোখে পড়ে। ঠিক আছে, আমরা আরেকটি টেলিফোন আসছে, আমরা কলটা নিয়ে নি।
আমি নিউ ইয়র্ক থেকে মিজানুর রহমান বলছি।
বলুন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীদের অভিনন্দন এবং ধন্যবাদ। এই আলোচনায় ভিন্নধর্মী প্রশ্ন করতে চাই, সেটা হলো যে অতি সম্প্রতি জাতিসংঘের এক সমীক্ষায় দেখা গেছে যে পৃথিবীতে স্ত্রী কর্তৃক স্বামী নির্যাতনের ঘটনায় মিশর প্রথম হয়েছে, ব্রিটেন দ্বিতীয় হয়েছে এবং তৃতীয় হয়েছে ভারত। তো আমরা নারী দিবস পালন করছি, নারীদের অধিকারের কথা বলছি, আমার প্রশ্নটা হলো যে পুরুষের অধিকারের ব্যাপারে নারীদের ভূমিকাটা কি হওয়া উচিত?
হ্যাঁ, একই আমি আমার দিক থেকে বলতে পারি যে আমরা যখন আমাদের অধিকার, আমাদের দাবি দেওয়া নিয়ে সোচ্চার, তখন পাশাপাশি আমরা তো আমাদের ভাই, আমাদের সবারই, যেখানে বাবা মা দাদা দাদা সবই এবং স্বামী পুত্র সবই আছেন, সুতরাং আমাদেরও তাদের প্রতি সহনশীলতা বা নির্যাতন না করার বিরুদ্ধেই সোচ্চার হওয়া উচিত। তো আমি সেলিনা আহমেদের কাছে সংক্ষেপে মানে কিছু বলার জন্য বলছি মিজানুর রহমানের এই প্রশ্ন জবাবে।
আমরা তো দেখতে পাই বা স্টোরি শুনি যে অনার কিলিং, হ্যাঁ, এবং সেটা কিন্তু সবচেয়ে বড় নির্যাতন। একজন মহিলা, একজন তার কন্যা, তার ভগ্নি তাদেরকে পুরুষদের শিক্ষাটা হলো সবচেয়ে বড় শিক্ষা। সেই শিক্ষা আমার আমার মতে নারী পুরুষ উভয়ের জন্যই আর কি আমাদেরকে সেই শিক্ষাটা নিতে হবে। আমি বলছি না পিএইচডি বা কিছু, আমি বলছি যে নীতিগত শিক্ষা।
আমি বলবো ভারতে হরিয়ানা নর্দার্ন স্টেট আছে, ওখানে আমরা রিচ করেছি, আমরা পুরুষের সঙ্গে বসে আমরা বলছি কি অনার কিলিং আছে, কেন অনার কিলিং করছে ওরা। তো যতগুলো পুরুষ সঙ্গে বসছি আমরা, তত পুরুষ এগিয়ে আসছে, ওরা এখানে বলছে দ্যাট আমরা অনার কিলিং করব না, আমরা আমরা নারীর সঙ্গে থাকবো, নারীর সম্মান করব
না। কিন্তু এখানে প্রশ্নটা ছিল, এক মিনিট, মিজানুর রহমানের প্রশ্ন কিন্তু ছিল যে স্বামী নির্যাতিত হচ্ছে স্ত্রীদের দ্বারা, প্রথম সেখানে মিশর, তারপরে ব্রিটেন এবং তারপরে ভারত। তো ভারত বলেই আমি, যেহেতু আমাদের দক্ষিণ এশিয়ার ব্যাপার, সেই জন্য আমি আপনাদের কাছে আরো বিশেষভাবে জানতে চাইছিলাম যে স্বামী নির্যাতন মানে ঠিক কেন, যখন আমরা ভাবছি যে না স্ত্রীদের বা কন্যাদের বা মাকে কাউকে নির্যাতন করা যাবে না, মহিলাদের নির্যাতন না।
সবার ক্ষেত্রে একটা ব্রেকিং পয়েন্ট আছে, নির্যাতিত হতে হতে তার একটা মুক্তির পথ খোঁজে। আমি জাস্টিফাই করছি না,
না,
কিন্তু এটা একটা একটা কারণ হতে পারে, আউটবার্স্ট।
আচ্ছা, আর ঋষিকান্ত,
এখানে আমি যদি এখানে তার মানসিকতা, রুচি, তার হচ্ছে গিয়ে এক ধরনের আমাদের এখানেও অনেক কেস আছে, হত্যা করছে স্বামীকে, এই ধরনের অনেক ঘটনাই আছে। হ্যাঁ,
তো
এই ঘটনাগুলো তখনই করছে, তার মধ্যে হচ্ছে গিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, যখন ক্রিমিনাল মেন্টালিটি যখন চলে আসছে, তখন তার হাজবেন্ড কে সে অ্যাটাক করছে কোনো কারণে। এটা যদি এরকম হয় যে যার যোগ যার মূল্য তার, তখন তাকে হচ্ছে গিয়ে তার নমিনেটেড ফ্যামিলিটা যদি হচ্ছে গিয়ে মাদার ডমিনেটেড ফ্যামিলি হয়, তার হাজবেন্ড কে তার কোনো ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডমিনেট করার যে প্র্যাকটিস গুলো হচ্ছে, ওটার কারণে একটা পর্যায়ে উনি সামহাও হচ্ছে গিয়ে ভিক্টিমাইজ।
আমার আরেকটা
পয়েন্ট আছে,
আমি আপনাদের তিনজনকে বলছি, আমাদের হাতের সময় ফুরিয়ে এসেছে, খুব সংক্ষেপে আপনারা যে আলোচনা করলেন, আর সবশেষ প্রশ্ন মিজানুর রহমানের প্রশ্নের জবাবটা ঠিক সঠিক আমরাও পেলাম না যে স্বামী নির্যাতন, তবে আমি
মেন্টাল হেলথ একটা ইস্যু আমরা কখনোই আমরা ইগনোর করে যাই সবার ক্ষেত্রে।
হ্যাঁ,
এটা একটা ইস্যু আছে।
আচ্ছা, তো ঠিক আছে, আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে আবার ফিরে আসছি যে আজকের দিনে এই মুহূর্তে আপনারা কি বলতে চান এই নারী দিবসে। প্রথমে ডক্টর সালিনা আহমেদ।
আমি ফিরে যাব বেগম রোকেয়া হোসেনের কাছে, সুলতানাস ড্রিম 1905 লেখা, আমরা সেখান থেকে কতটুকু আমাদের আমাদের উপলব্ধি দিয়ে, শিক্ষা দিয়ে ধাপে ধাপে এগিয়ে এসেছি, কিন্তু আমার কাছে মনে হয় যেন আমরা কিছু দূর যাই, যদি আমরা 100 feet উপরে উঠি, 200 feet বোধহয় নিজে নেমে আসি আর কি। অভাবে রিসোর্সের অভাব, শিক্ষার অভাব এবং সহানুভূতি।
হ্যাঁ, আমাদের হাতে আর সময় নেই। সুমি খান, খুব সংক্ষেপে একেবারে 30 সেকেন্ডে।
আমি মনে করি যে আমরা অনেক দূরে গিয়েছি, আরো অনেক দূর যেতে হবে, এবং আমাদের যে সীমাবদ্ধতা গুলো আছে, আমাদের নিজের সীমাবদ্ধতা গুলো আছে, এই সীমাবদ্ধতা আমাদেরকে অতিক্রম করতে হবে এবং আমাদেরকে স্পেসিফাই করতে হবে। আমাদের হচ্ছে গিয়ে যা যা ক্রাইসিস আমরা ট্যাকেল করছি।
আচ্ছা, ঠিক আছে, এখন আর নয়, আমাদের শেষ করতেই হবে। ঋষিকান্ত, আপনি,
এটা আমি বিশ্বাস করি,
ধন্যবাদ ঋষিকান্ত।
আমি বলবো, আমি এটা বলবো লাস্ট ওয়ান লাইন, দ্যাট পুরুষ জিম্মেদারি নিতে হবে, পুরুষের জিম্মেদারি,
ধন্যবাদ আপনাদের সবাইকেই। আর আমি, এটা বাংলাদেশের স্বাধীনতার মাস, মার্চ মাস, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে বীর নারীরা এগিয়ে এসেছিলেন এবং যুদ্ধে যারা অনেকভাবে নির্যাতিত হয়েছেন, সেই বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। নারী জাতির প্রতি শ্রদ্ধা রইল, পাশাপাশি পুরুষরাও এগিয়ে আসবেন, সমান তালে উভয় উভয়কে সমর্থন করবেন, সাহায্য করবেন, সমাজকে এগিয়ে নিয়ে যাবেন, পরিবারকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশাই রইল। ধন্যবাদ,
আমাদের তরফ থেকে ধন্যবাদ,
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।